بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্স হচ্ছে তৃতীয় মতবাদ সম্পর্কে জাহিলি যুগের তৃতীয় ভ্রান্ত ধারণা সম্পর্কে লেখক বলছেন যে তা হচ্ছে এতে বারহ মুখালিফাতু ওয়ালি আল আমরি ফাদিলা ওয়া তাআতুহু ওয়াল ইনকিয়াদু লাহু যিল্লাতুন ওয়া মুহানা। অর্থাৎ তাদের ভ্রান্ত ধারণা ছিল যে নেতার আনুগত্য করা হচ্ছে লাঞ্ছনা, অবমাননা, মানহানিকর বিষয়, আর তাদের বিরোধিতা করা হচ্ছে বাহাদুরি, বীরত্ব, বীরপুরুষের কাজ এবং সম্মানের কাজ, মর্যাদার কাজ। অর্থাৎ তারা নেতার আনুগত্য অস্বীকার করত, নেতার নেতৃত্ব মানত না, আনুগত্য করত না, কথা মানত না, শুনত না, এবং নিজেরা প্রত্যেকে নিজেকে বড় মনে করত, কেউ কারো বশত্ব স্বীকার করত না, কেউ কারো আনুগত্য করত না, এবং এটিকে তারা সম্মানজনক ব্যাপার বলে মনে করত যে আমরা নিজেই বড় পণ্ডিত, নিজেই বেশি বুঝি, নিজেই যথেষ্ট চলতে জানি, নিজেই স্বয়ং সম্পন্ন, কারো কথা কেন শুনব, কারো কেন আনুগত্য করব। দীনে ইসলামে এটিকে জাহেলি ভ্রান্ত মতবাদ বলে আখ্যায়িত করা হয়েছে, এবং নেতার আনুগত্য, মালিকের কথা শোনা মানা তা ফরজ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা নেতা হয়েছে বা হবে তাদেরও আনুগত্য করো, তোমাদের মধ্য থেকে যারা নেতৃত্ব পাবেন তাদেরও আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তারপরে প্রত্যেক যুগে যুগে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দেবেন মুসলিমদের মধ্য থেকে তাদের আনুগত্য করতে বলা হয়েছে। ফাইন তানাযাতু ফি শাইইন, কিন্তু কোন ক্ষেত্রে যদি মতানৈক্য হয়, ইখতিলাফ হয়, যে নেতা বলছে এক কথা আর অন্যরা বলছে আরেক কথা, মতদ্বন্দ্ব সৃষ্টি হয়, অথবা একাধিক নেতার মধ্যে দ্বন্দ্ব হয়, বিশেষ করে গণতান্ত্রিক দেশ, যেসব দেশে ইসলাম বিরোধী আইনের বাস্তবায়ন হয় সেই দেশে বিরোধী দল থাকা মাস্ট, জরুরি, তাদের মধ্যে দ্বন্দ্ব, বিরোধী দল তাদের নাম এই জন্য অপোজিশন পার্টি যে তারা বিরোধিতা করবে, তাদের কাজই হলো বিরোধিতা করা, যারা নেতৃত্ব আসবে তাদেরকে টেনে হেঁচড়ে ফেলতে হবে, সরাইতে হবে, এ হচ্ছে তাদের মুখ্য ভূমিকা। আর এই বিরোধীরা যখন আবার আসবে তখন তারা তাদের বিরোধী তাদেরকে আবার টেনে সরিয়ে ফেলবে, এটি হচ্ছে তাদের ভূমিকা। এ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির অন ইসলামিক দিক, যেটি ইসলাম সাপোর্ট করে না। ইসলামে যে কোনো মুসলিম নেতৃত্বে আসলে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ তাদের আনুগত্য করা, এবং তাদের বিরোধী দল থাকবে, এটি ইসলামে নেই, এর অবকাশই নেই। মুসলিম দেশে বিরোধী দল থাকবে এর ইসলামে অবকাশ নেই। সবচেয়ে বড় ত্রুটি গণতান্ত্রিক পদ্ধতি, ডেমোক্রেসির হচ্ছে এই, শুনে রাখুন ভালো করে। এছাড়াও বহু ক্ষতিকর দিক রয়েছে, কুফরির দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুসলিম কাফির সমান, এটি স্পষ্ট কুফরি। এইরকমই ধার্মিক বিধর্মী সমান, নামাজি বেনামাজি সমান, একজন সৎ সৎ চরিত্রবান ব্যক্তি আর একজন লম্পট লুচ্চা ব্যভিচারকারী সমান, ঠিক না, ঠিক নয় নাকি, বলেন না আপনারা? একজন লোক সৎ, জীবনেও কোনো মহিলার চেহারার দিকেও তাকাই না, আল্লাহওয়ালা ব্যক্তি, নিজ স্ত্রী ছাড়া কোনো অন্য মহিলার দিকে জীবনও তাকায় না সে, যদি সামনে হঠাৎ পড়ে, এই ব্যক্তির ভোটের মূল্য যা, আজ রাত দিন যে লম্পটি করছে গিয়ে জেনা ব্যভিচার করছে তার ভোটের মূল্য সমান নয় কি? যে বেশ্যাখানায় যায়, বেশ্যাখানাতে যে মহিলা থাকে সে আর যে ব্যক্তি সৎ একবার আল্লাহ আল্লাহ, দুইজনের ভোটের মূল্য কি এক নয়? এটা কিসে, ইসলামে না গণতন্ত্রে? তাহলে ইসলামে গণতন্ত্র আছে? ইসলামে গণতন্ত্র থাকা মানে দুইজনই সমান, চোর আর সৎ সমান, জেনাকারী ব্যভিচারকারী আর একজন সৎ চরিত্রবান ব্যক্তি সমান। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আপনার গণতন্ত্র বলছে যে না সমান, আর তারপর বলছে ইসলামিক গণতন্ত্র কোথেকে? ইসলামিক গণতন্ত্র কোথেকে আসলে? তাহলে ইসলাম একদিকে আর গণতন্ত্র আর একদিকে, তাহলে ইসলামী গণতন্ত্র আবার কি করে হইতে পারে? ইসলামী গণতন্ত্র বলা মানে ইসলামিক কুফরি, তর্জমা হচ্ছে ইসলামিক কুফরি। জি, চরম মিথ্যা কথা। যদিও ইসলামিক লেবাস পোশাক পরে কোনো বক্তা বলে, কোনো ওয়াইজ বলে, কোনো আলেম যাদেরকে মনে করছে আমাদের সমাজের লোকেরা বলে, তবু মনে রাখবেন যে তার নাম হচ্ছে ইসলামিক কুফরি। তো ইসলাম কি নিয়ে আসলো? বা উলিল আমরে মিনকুম, নেতার আনুগত্য করো। নেতার আনুগত্য করতে গিয়ে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, কোন ক্ষেত্রে যদি মতানৈক্য হয়, ইখতলাফ হয়, নেতা বলছে এই করতে হবে, আরেকজন বলছে বা আরেক দল বলছে না এরকম করতে হবে না, তাহলে বিরোধী দল সৃষ্টি করতে হবে, পার্লামেন্টে বিরোধী দল থাকতে হবে। আল্লাহ বলছেন ফারুদ্দুহ ইলাল্লাহ ওয়া রাসূল, সমস্যা সমাধান করতে হবে, এক হতেই হবে, এক হতেই হবে মুসলিমকে, মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে, মুসলিম দেশের মানুষকে, জ্ঞানীদেরকে, সবাইকে এক হইতে হবে। দুই দল থাকা চলবে না, দুই দলই থাকা চলবে না, তাহলে এতগুলি দল থাকা কোথায় চলবে? চলবেই না। আর এই দলের নেতা হবে যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে রয়েছে, তারা এই একটি দল উম্মাদ মুসলিম তাদের নেতৃত্ব দেবে। আর সমস্যার সমাধান, মতানৈক্যের সমাধান, ইখতিলাফ দূর করতে হবে, দ্বন্দ্ব দূর করতে হবে আল্লাহ এবং রাসূলের ফয়সালা দিয়ে। ফারুদ্দুহ ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে, যে আমাদের যে সমস্যা দেখা দিয়েছে এর সমাধান আল্লাহ কি বলেছেন কোরআনে কারিমে? ওয়ার রাসূল, যদি কোরআনে না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান কি দিয়েছেন সেখান থেকে ফয়সালা নিতে হবে। হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের সিদ্ধান্ত ভুল হতে পারে, আর অন্য রাজ্যের কথাটি বলছে সেটি হচ্ছে কোরআন সুন্নাহ সম্মত, তাহলে এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহ দিয়ে নিতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর আইন বিধান মেনে নিতে হবে। জি, এইভাবে সমস্যা সমাধান করতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও আর পরকালের প্রতি বিশ্বাসী হও। জাহিলি যুগের লোকেরা কেউ কারো আনুগত্য করত না, যার ফলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় 1400 বছর আগে মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে, তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা বলে কিছু ছিল না, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল না, ছিল কি? ছিল না, ছিল গোত্রীয় শাসন। গোত্রীয় শাসন মানে ধরেন প্রত্যেকে আমাদের নিজ নিজ বংশ আছে, আমরা নিজের বংশ দিয়ে যদি বোঝা খুব সহজে বুঝতে পারবেন, আপনার বংশের লোকেরা যে যেখানে আছে বংশের যে মুরব্বী সবচাইতে বয়সপ্রাপ্ত বা সবচাইতে একটু জ্ঞানী শিক্ষিত তাকে মানে। কোন কথা বললো বংশের ওই বড় মানুষ মুরব্বী, আপনার দাদা বা আপনার চাচা সবচাইতে বড়, এখন ফ্যামিলির মধ্যে সবচাইতে বড় বা বংশের মধ্যে সবচাইতে বড় ব্যক্তি সে, যোগ্য ব্যক্তি সে, যে যা হুকুম করলো ভাই এই কাজ করো তোমরা, বাবা তোমরা এই কাজ করো, সেই কাজই করলো। এইরকম কোরাইশ বংশের মালিক যতদিন আব্দুল মুতালিব ছিলেন, আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব মারা যাওয়ার পরে আবু তালেব, এইভাবে গোত্রীয় আনুগত্য ছিল, যে গোত্রের লোকদের কথা যে আমাদের দাদাই তো বলছে, আমাদের বড় চাচাই তো বলছে, এইভাবে তারা শুনত। কিন্তু কুরাইশ বংশের একজনকে সমস্ত যে গোত্রগুলি মক্কায়, মক্কার আশেপাশে অথবা আরবে হেজাজে যতগুলি গোত্র বংশ আছে সবার নেতৃত্ব দিয়ে দেওয়া হবে আর সবাই নেতৃত্ব মানবে, না বলছে না মানবো না, হতে পারে না, তাদের কথা কেন মানবো? তাদের কথা মানা মানে তাদের গোলামি করা, তাদের আনুগত্য করা মানে তাদের গোলামি করা, এটি আমাদের জন্য মানহানিকর ব্যাপার, এটি হচ্ছে আমাদের জন্য অপমানজনক কাজ, কেন তাদের কথা শুনবো? এই ভ্রান্ত ধারণা হচ্ছে জাহেলি যুগের মতবাদ। আজকেও যদি এইরকম কেউ থাকে যে কারো কথা মানা, কথা শোনা, কথা মোতাবেক চলা, এটি হচ্ছে আমাদের গোলামি করা, আনুগত্য করা, তাহলে এটি জাহেলি ধারণা। হ্যাঁ, এটি হচ্ছে অমুসলিমদের ধারণা, এটি হচ্ছে মুশরিকদের ধারণা। যে কোনো ক্ষেত্রে নেন, রাষ্ট্রীয় পর্যায়ে নেন অথবা আপনার কর্মক্ষেত্রে নেন, আপনার কর্মক্ষেত্রের কথা উদাহরণ দিই, কারণ অনেকের মধ্যে এরকম অহংকার আছে যে কারো কথা মানতে রাজি নয়, যার ফলে সে নিজেও কষ্ট পায় আর অন্যদেরকেও ডিস্টার্ব করে। আপনার কোম্পানিতে আপনি চাকরি করেন বা একটা মহাসে চাকরি করেন, এক প্রতিষ্ঠানে চাকরি করেন, যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেখানে নিশ্চয় দশ জন পাঁচ জন থাকলে একজনকে মালিক বানাইতে হবে, একজনকে সুপারভাইজার করতে হবে, হ্যাঁ একজনকে মোদির ম্যানেজার করতে হবে। সেই ম্যানেজার যেভাবে আপনাকে গাইড করবে, সে কফিল হোক অথবা কফিল যে কোনো ব্যক্তিকে মালিকানা দিয়েছে যে এই তোমাদের দায়িত্বশীল, এর কথা মোতাবেক তোমরা কাজকর্ম করবে, তার কথা মোতাবেক যদি কাজ না করেন, ডিউটিতে আসবেন না, ও বলেছে সাতটায় আমরা সাড়ে সাতটায় আসবো, ও বলছে আজকে একটু কাজ কাম বেশি আছে তো কাজগুলো করে যাবো, না তোমার কথা কেন শুনবো, না শুনবো না, এইভাবে আজকে অমুক জায়গায় অমুক সাইডে কাজে দিত, না ওদিকে যাবো না, আজকে রোদ্রের সময় যাবো না, আজকে এখানে কাজ করবো, ঠান্ডাতে এসিতে বসে কাজ করবো, এইরকম বিরোধিতা করাকে এক শ্রেণীর লোকেরা মনে করে যে বাহাদুরি, হ্যাঁ আমি খুব সাহসী, আমি ম্যানেজারকে ম্যানেজারের সাথে আমি কথা বলতে পারি, হ্যাঁ ম্যানেজারের সাথে আমি তর্ক বিতর্ক করতে পারি, আর এই রকম বাহাদুরি করতে গিয়ে অনেক সময় এক্সিট লাগে আর হাই আফসোস করে দেশে চলে যায়। এই কাজগুলি ভালো নয়, তার এর ক্ষতি বেশি। জি, বিরোধিতা করা, মালিকের বিরোধিতা করার ক্ষতি বেশি। এইরকমের ছেলেরা যখন সাবালক হয়ে উঠে, তখন অনেক ছেলেরা এই বাবার ক্ষেত্রে এরকম নাফরমানি করে, বাবা মায়ের ক্ষেত্রে এরকম মনে করে, সাবালক সিয়ানা হয়েছে, ১৮ বছর ২০ বছর বয়স হয়ে গেছে, রক্তের গরম, এখন বাবা মা বলছে নামাজ পড়ো, যাবো না আমি, বাজারে যাও, পারবো না যেতে, ঠিক না, মাঠে যাও কাজ করে এসো, না আমি পারবো না আজকে রোদে যেতে পারবো না। এগুলো হচ্ছে জাহিলি চরিত্র, এগুলো হচ্ছে জাহিলি যুগের মুশরিক কাফেরদের চরিত্র, মুসলিমের চরিত্র এরকম হবে না। আমরা শুধু রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারটি দেখবো না, কারণ এটা আমাদের অনেকের ক্ষেত্রে অনেক দূরের ব্যাপার, আমরা ওইসবের মধ্যে নেই। তাহলে আমরা দু চার দশ জন মিলে, যে আমরা আমাদের পারিবারিক কাঠামো আছে, পরিবারের একজন মালিক আছে, কর্ম প্রতিষ্ঠানে যেখানে আমরা কাজ করি সেখানে দশ বিশ জন কাজ করছে, সেখানে আমাদের একজন মালিক আছে, এইরকমই গ্রামে যদি ২৫ ৫০ জনের গ্রাম, গ্রামে আমাদের একজনকে মালিক বানানো হয়েছে আমার গ্রাম ও সালিস বিচারের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে, এই সব ক্ষেত্রেও আনুগত্য করতে হবে। আর সবচাইতে বড় আনুগত্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের আনুগত্য করা, আনুগত্য করতে হবে, আনুগত্য করাই রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়ার, দুনিয়ার সার্বিক কল্যাণ, এবং দুনিয়ার সার্বিক কল্যাণ হাসিল করলে এইভাবে আল্লাহ সন্তুষ্ট হবেন, সুতরাং আখিরাতেরও কল্যাণ রয়েছে। আর বিরোধিতা, নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, হটকারিতা করা, যেন মানব না সরকারের আইন, মানব না সরকারের কথা, মানব না যেহেতু সরকারের মধ্যে এই ত্রুটি রয়েছে, এই দোষ রয়েছে, এই দোষ রয়েছে, এইসব দোষের কারণে মানব না, তাহলে এতে অশান্তি রয়েছে কার জন্য, সবার জন্য অশান্তি রয়েছে, অশান্তি রয়েছে প্রজাদের জন্য, জনসাধারণের জন্য, অশান্তি রয়েছে বাদশার জন্য, রাজার জন্য, রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, শাসন ক্ষমতায় যারা আছে তাদের জন্য, সবার জন্য অশান্তির কারণ। আর এইভাবেই গৃহদ্বন্দ্ব শুরু হয়, আপোষের লড়াই শুরু হয়, তখন অন্যরা সুযোগ পায়, ইসলামের শত্রুরা, বাইরের শত্রুরা সুযোগ পায় যে এরা তো আপোষে লড়াই করায় মত্ত রয়েছে, শুধু এই সুযোগই সুযোগ, এদেরকে যা করার করে না। হ্যাঁ, এইভাবে মুসলিম দেশগুলি দুর্বল হয়েছে, মুসলিম দেশের ওপর কাফেরদের আক্রমণ হয়েছে, আর মুসলিম দেশ থেকে, মুসলিম ক্ষমতার কাছ থেকে কাফেররা যেসব অন্যায় কাজ করাতে চেয়েছে সেসব করার জন্য বাধ্য করতে পেরেছে, এভাবে পেরেছে। সুতরাং এ সম্পর্কে সতর্ক থাকবেন, আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর আনুগত্য ফরজ করেছেন, যেমন আল্লাহর রাসূলের তেমনি নেতাদের, কিন্তু নেতাদের আনুগত্যকে মালিকের আনুগত্যকে আল্লাহ সীমিত করেছেন, সীমিত করেছেন কিসে, ভালো কাজে আনুগত্য করতে হবে, বৈধ কাজে আনুগত্য করতে হবে, গোনার কাজ ছাড়া বাকি কাজগুলিতে আনুগত্য করতে হবে, ফি গাইরে মাসিয়া, এক কথায় যদি বলি তাহলে সবগুলি চলে আসবে, কারণ কতগুলি আনুগত্য ফরজ কাজের ক্ষেত্রে আনুগত্য, কতগুলি আনুগত্য হচ্ছে ভালো মুস্তাহাব কাজের ক্ষেত্রে আনুগত্য, আর কতগুলি ক্ষেত্র আছে যে জায়েজ বৈধ কাজ, নেকির কাজ নাই, মুস্তাহাব কাজ না, আর ওয়াজিব কাজ না, জায়েজ কাজ সেসব ক্ষেত্রে আনুগত্য। তাহলে এই তিনটি ক্ষেত্র মানে ফরজ ওয়াজিব কাজ আর মুস্তাহাব কাজ সুন্নত কাজ আর জায়েজ কাজ, এই তিনটি ক্ষেত্রেই আনুগত্য করতে হবে মালিকদের, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হোক আর আপনার বাড়ি পরিবারের মালিক হোক, আপনার গ্রামের মালিক হোক আর আপনার কর্মক্ষেত্রের মালিক হোক, জি তাদের আনুগত্য করতে হবে। তাহলে ক্ষেত্র বাঁচলো আর একটি মাত্র, সেটি কি, অন্যায়ের ক্ষেত্র, গুনার ক্ষেত্র, গুনার ক্ষেত্র, অন্যায়ের ক্ষেত্রে কোন মালিকের আনুগত্য করা যাবে না, কোন মালিকের আনুগত্য করা যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক যদি কোনো অন্যায় কাজ করতে পারে বলে, তাহলে বা তারা করছে তো আপনিও করবেন, যে মালিকরা যখন করছে তো আমাদের করতে কি, মালিকরাই যখন মিথ্যা কথা বলছে, চুরি করছে তো আমার চুরি করতে কি, বড় বড় মালিকরা চুরি করছে, আপনিও একজন অফিসার, দেখছেন যে আমিও তো মালিক, আমিও একটা স্টোরের মালিক, সরকারি একটা স্টোরের মালিক আমিও আছি, তো আমি এই স্টোর থেকে এই ভান্ডার থেকে আমি চুরি করবো, চুরি করবেন না, চুরি করা যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে বড় বড় পদস্থ ব্যক্তি, তারা ঘুষ খাচ্ছে, বড় বড় অঙ্কের ঘুষ খাচ্ছে, ওরা ছোটখাটো ঘুষ খায় না। তা আপনি, ওরা তো বড় বড় ঘুষ খাচ্ছে, বড় বড় গজার মাছ, তো আমি যদি আপনার ছোটখাটো মাছে যদি আমি দু চার হাজার টাকা ঘুষ খেলাম, এমন অসুবিধা কি, খাবেন না, চলবে না, কেন, এটি হচ্ছে মাছে গুনাহ। আচ্ছা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, যারা সুদি সিস্টেমে তাদের অর্থনীতি চালাচ্ছে, সুদখোর, তারা সুদখোর এবং সুদকে তারা বৈধ করে দেওয়ার মতো করে সুদ খাচ্ছে, এই ক্ষেত্রে তার হারাম কাজ করছে। আপনি কি বলবেন যে মালিকরাই সুদি ব্যাংকে রেখেছে, তখন আমার অসুবিধা কি, আমিও সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করব, সুদি ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলব, সুদি ব্যাংকে টাকা পয়সা রাখবো, আমি সুদের কারবার করবো, অসুবিধা কি, তারাও সুদ খাচ্ছে মালিকরা, সব ক্ষেত্রে আনুগত্য করব, আনুগত্য করবেন না, আনুগত্য করবেন না। তাহলে শরীয়তে কি করা হয়েছে, নেতাদের আনুগত্যকে সীমিত করা হয়েছে কিসে, গোনা ছাড়া অন্য কাজগুলিতে, গোনা ছাড়া অন্য কাজগুলিতে আনুগত্য করতে হবে। অর্থাৎ তিনটি ক্ষেত্রের কথা বললাম, এই ক্ষেত্রে দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির আনুগত্য জায়েজ নয় খালেক স্রষ্টার সৃষ্টিকর্তার নাফারমানি করি, মানে আল্লাহর নাফারমানি করে, গুনহার কাজ করে, অন্যায় কাজ করে কোন ব্যক্তির আনুগত্য নেই, নেই আনুগত্য। হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য একমাত্র ভালো কাজে রয়েছে, আনুগত্য একমাত্র মারুফ কাজে, ভালো কাজে রয়েছে। তাহলে মুনকার কাজে আনুগত্য নেই, মুনকার কাজে, অন্যায়ের কাজে আনুগত্য নেই। তাহলে এমন ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলি, হয়তো চাকরির একটা উদাহরণ দি, চাকরির ক্ষেত্র দুই রকম আছে, এইরকম সরকার, যেসব সরকাররা ভালো কাজও করছে, বৈধ কাজও করছে, আর কিছু অবৈধ কাজ করছে, এমন কিছু ক্ষেত্র আছে যেগুলো চাকরির ক্ষেত্রে অবৈধ ক্ষেত্র। তাহলে ওই ক্ষেত্রে যদি আপনি চাকরি নেন, আপনি একজন ক্যান্ডিডেট চাকরি নেওয়ার জন্য সরকারের, সরকারি চাকরি নিতে যান, তাহলে জানছেন আমাকে ওখানে কি করতে হবে, গুনাহার কাজ করতে হবে, তাহলে এইরকম চাকরি নেওয়া যাবে না। একটা উদাহরণ দিই, আপনি এমন ডিপার্টমেন্টে চাকরি করছেন যেখানে আপনাকে লাইসেন্স ইস্যু করতে হচ্ছে, মদের দোকানে লাইসেন্স, বেশ্যাখানা পতিতালয়ে লাইসেন্স ইস্যু করতে হচ্ছে, আপনি ওর একজন অফিসার বা ইন্সপেক্টর, চাকরি পাচ্ছেন আপনি, বা আপনার ছেলে চাকরি পাচ্ছে, চাকরি নেবেন, নেবেন না, কারণ আপনার হাত দিয়ে সাইন হয়ে আপনার স্ট্যাম্প লেগে লাইসেন্স ইস্যু হবে, জি, জায়েজ নয়। তাহলে দেখতে হবে যে একজন রাষ্ট্রনেতার যেসব কাজ রয়েছে, সেসব কাজের মধ্যে যদি দেখা যায় দশটা বিশটা ত্রিশটা কাজ শতকরা গুনাহার কাজ, আর বাকি কাজগুলি নেকির কাজ, তো নেকির কাজগুলি বা জায়েজ কাজগুলি বা মুস্তাহাব কাজগুলি, এসব কাজে, যেগুলি বৈধ কাজ এক কথায়, সব কাজে আনুগত্য করতে হয়, বাকি যে নাফারমানির কাজ সেই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, সেই ক্ষেত্রে সহযোগিতাও করা যাবে না, সেই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, তাহলে ওখান থেকে আপনার হাতটা সরিয়ে নিতে হবে। আর পুরোপুরি আনুগত্য থেকে হাত সরিয়ে নেবেন না, এই দশটি বিশটি ত্রিশটি পাপ আছে তার জন্য একবারে পুরোপুরি আনুগত্য থেকে হাত সরিয়ে নেবো, হাত ছিনিয়ে নেবো, আর বলবো যে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, তোমাকে সুযোগ পেলে আমি মারবো, তোমাকে সুযোগ পেলে তোমার বিরুদ্ধে আমি গোলা বারুদ ব্যবহার করবো, তোমার বিরুদ্ধে আমি প্রস্তুতি নিচ্ছি, এটি জায়েজ নয়। আবার যতটুকু জায়েজ কাজ করছে ততটুকু ক্ষেত্রে আনুগত্য করতে হবে, আর যে ক্ষেত্রে অন্যায় কাজ করছে সেই ক্ষেত্রে আপনাকে হাতটা টেনে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টি বলছিলাম যে অনেক লোকের এরকম ভুল ধারণা, যেসব ফাসেক নেতারা রয়েছে তাদের আনুগত্যর ক্ষেত্রে, ধরে এরা ফাসেক, এদের কথা শুনবো কেন। কিছু যুবক লোকদের কথা বলছি, একবারের ঘটনা, সিগন্যালে দাঁড়িয়ে আছে, আমাকে ঘটনাটি শোনাচ্ছে, কিছু ধার্মিক মানে আকার আকৃতি দাঁড়িয়ে আছে, মাশা নামাজ পড়ে, এইরকম লোকদের কথা বলছি, সিগন্যালে দাঁড়িয়ে আছে, মানে সিগন্যাল রেড, রেড সিগন্যাল, লাল হয়ে আছে, এখন যেতে পারবে না, থামতে হবে, আইনত তাকে থামতে হবে, আশেপাশে কিন্তু গাড়ি নেই, এদিক সেদিকে আর গাড়ি আসছে এরকম নাই, ফাঁকা আছে রাস্তা, তখন সেই একজন দাঁড়িয়েওয়ালা মানুষ টান দিয়ে চলে যাচ্ছে, ওর পাশে যে বসে আছে সে বলছে, না এটা তো ভুল হলো, সিগন্যাল রেড, আপনি এরকম টান দিয়ে কেন চলে যাচ্ছেন, এইসব ফাসেক নেতাদের কে এইসব আনুগত্য করে, এইসব আইনের কথা, এইসব আইন মানি না আমি, ফাসেক নেতাদের আইন মানি না, বুঝলেন, একজন নামাজি লোক, একজন দাঁড়িয়েওয়ালা মানুষ, আর সিগন্যাল রেড হয়ে আছে, তাকে যখন বলা হলো যে ভাই এটা তো তোমার জন্য জায়েজ না, কারণ সিগন্যাল রেড হয়ে আছে, সে গাড়ি নেই এদিক সেদিক হঠাৎ তো আসতে পারে, আর নাই আসুক, সিগন্যাল রেড মানে সরকার তোমাকে বলছে যে তুমি যাবে না, এটাই তো তার অর্থ না, অর্থ নয় এটা, এর কি অর্থ যে এদিক সেদিক দেখে নাও, যদি গাড়ি না থাকে তো চলে যাও, এরকম পারমিশন আছে কি, না পারমিশন নেই, সিগন্যাল রেড মানে জানো সরকার তোমাকে বলছে যে খবরদার তুমি যাবে না, এখন যখন সবুজ হবে তখন যাবে। তুমি যে চলে গেলে এই রেড সিগন্যাল ক্রস করে, তার মানে তুমি কি করলে, নাফরমানি করলে, বিরুদ্ধাচরণ করলে, তুমি আনুগত্য করলে না। একজন নামাজি লোককে বলা হচ্ছে, তার সাথী বলছে যে এটা তো ঠিক হলো না, বলছেন না না এসব ফাসেক নেতার, ফাসেক নেতাদের আনুগত্য কেন করবো আমি, এটা কি কথা হইল, ইসলাম বিরোধী কথা, এটা হলো জাহেলি যুগের কথা, এটা হলো জাহেলি যুগের কথা, জি এটা মুসলিমের কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা নয়, জি এখান থেকে শুরু করেন। এই যে আইনগুলি আছে, এই আইনগুলি আপনার আর আপনার মতো অসংখ্য মানুষ দেশে আছে তাদের সুবিধার্থে করা হয়েছে, এতে রয়েছে জনসাধারণ কল্যাণ রয়েছে, জায়েজ একটি আইন হতে পারে, যেটি শরীয়তে কোরআন নেই হাদিসে নেই, কিন্তু কোরআন হাদিসে আছে যে তোমাদের যেগুলিতে উপকার আছে সেই উপকারের কাজগুলি করা ভালো কাজ, তাহলে এটাকে মুস্তাহাবের ক্ষেত্রে ফেলা যেতে পারে। তারপরে যখন এখানে এইরকম ঝুঁকি আছে, কারো প্রাণনাশের ঝুঁকি আছে, তাহলে ওয়াজেবের ক্ষেত্রে চলে যেতে পারবে না, ঠিক অবশ্যই প্রাণনাশের হঠাৎ করে গাড়ি চলে আসলো যে আমার রাস্তা তো খোলা আছে, দ্রুত বেগে চলে আসলো, আর আপনি সেখানে খেয়াল করেননি চলে যাচ্ছেন আপনি নাফরমানি করে, তাহলে প্রাণনাশ আপনার হইতে পারে অথবা অন্যের হইতে পারে, যেটি কাবিরা গুনাহ। সুতরাং এই ক্ষেত্রে আনুগত্য করা ওয়াজেব, যেখানে জায়েজ ক্ষেত্রে ওয়াজেব, তাহলে যদি এরকম প্রাণনাশের কারো ভয় থাকে তাহলে কতদূর আরো এর গুরুত্ব বেড়ে যায়। কিন্তু নেতাদের কিছু ফাসেকির কারণে, কিছু পাপের কারণে, কিছু অন্যায়ের কারণে, কিছু ভুলের কারণে এইরকম ধারণা রাখবেন আর এইরকম ভ্রান্ত কথা বলবেন, সব ফাসেকদের কি কথা মানে, ধরেন আপনি বাংলাদেশে আছেন, ধরেন আপনি ভারতেই আছেন, আপনি বাংলাদেশ দূর কথা ভারতে আছেন, যেখানকার রাষ্ট্রীয় ক্ষমতা অমুসলিমদের হাতে, সেখানে আছেন আর আপনি বলেন রেড সিগন্যাল, ধর এদের কথা কে মানে, এ তো কাফের, এটা কি উচিত হবে না? কাফের হলেও এই যে আইনগুলি তৈরি করেছে এটি জনসাধারণের কল্যাণের স্বার্থে, জি আপনার জন্য, আপনার মতো অসংখ্য মানুষের জন্য। সুতরাং এই ক্ষেত্রে তাদের অনুগত্য করা জরুরি, তাদের আইন কানুন মেনে চলা জরুরি, কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে যেখানে আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য হইতে পারে, হ্যাঁ সেখানে থাকবেন না, না না এই চাকরি আমি করতে পারবো না, কারণ এই চাকরি করলে আমাকে অন্যায় কাজ করতে হবে, তাহলে এই মাসলাটি মনে রাখবেন যে একজন রাষ্ট্রীয় নেতা বা বাড়ির মালিক অথবা আপনার কর্ম ক্ষেত্রের মালিক যদি 100টি হুকুম করে, তার মধ্যে 2-4, 10-20-50 বরং একবারে অর্ধেকের চাইতে বেশি হুকুম যদি তার ইসলাম বিরোধী হয়, তার মানে এই না যে তার আনুগত্য বাদ দিয়ে দিবেন সব ক্ষেত্রে, না যেই গুনাহার ক্ষেত্রগুলি রয়েছে সেখানে আনুগত্য বাদ দিবেন, আর বাকি যেগুলি জায়েজ ক্ষেত্র সেগুলি ক্ষেত্রে আনুগত্য করতে হবে, সব ক্ষেত্রে বিরোধিতা করা যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি করতে বাধ্য না করবে, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি দেখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো নেতাদের কথা, ওয়া আতিউ আনুগত্য করো, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে যদি স্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি দেখো, যে স্পষ্ট কুফরির কথা প্রকাশ করছে কোন মুসলিম নেতা, যদি স্পষ্ট কুফরির একটি উদাহরণ দিই, প্রথম কথা যে নামাজ পড়া চলবে না, এ নামাজ পড়ায় বহু সময় নষ্ট হচ্ছে, সুতরাং আমার দেশের কর্মচারীদের নামাজ পড়া চলবে না, চাকরি করে নামাজ বাদ দিতে হবে, স্পষ্ট কুফরি। এরকম কি বলেছে কোন সরকার, বাংলাদেশের সরকার এরকম বলেছে না? বলেনি, তারা তাদের ব্যক্তি জীবনে নামাজ পড়ছে না পড়ছে তাদের ভিতরের ব্যাপার, কিন্তু আমাদেরকে নামাজ পড়ায় বাধা দেয়নি, আমরা তাদের চাকরি করলে নামাজ পড়তে নিষেধ করেনি, জি তাহলে স্পষ্ট কুফরি দেখা যায়নি। স্পষ্ট কুফরি হচ্ছে যে ওই মাজার গলিতে ওরস লাগলে প্রত্যেক মুসলিমকে যেতে হবে, এটা স্পষ্ট কুফরি, এটা করেনি, বাধ্য করেনি। স্পষ্ট কুফরির বহু উদাহরণ আছে। স্পষ্ট কুফরি হচ্ছে যে আজকালকার জামানায় পৃথিবী এত উন্নতি করেছে, সায়েন্স আর আর প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ, সুতরাং এই যুগে কোরআনি শাসন চলবে না, কোরআনি শাসন চলবে না, যারা কোরআনি শাসন কোরআনি শাসন করে তারা অনেক পিছিয়ে আছে, সুতরাং আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, আমাদেরকে যদি প্রগতিশীল হতে হয়, উন্নতি করতে হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে আমাদেরকে কি করতে হবে, পশ্চিম আইন নিয়ে আসতে হবে আমাদের দেশে, রাশিয়ার আইন নিয়ে আসতে আমাদের দেশে, হ্যাঁ চায়না দেখো চায়না এত উন্নতি করেছে কি জন্য, কারণ ওই দেশে যে আইন আছে খুব সুন্দর, সুতরাং সেই আইন নিয়ে আসতে হবে, তাহলে স্পষ্ট কুফরি। তাহলে এইরকম নেতার কোন আনুগত্য নেই, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, এমন কথা বলেনি, যদি অন্তরে থাকে তাহলে মুনাফিকি, মুনাফিকের বিরুদ্ধে না বিশ্বাস অস্ত্র ধারণ করেনি, অন্তরে যদি এরকমই থাকে তাহলে মুনাফিকি লুকানো আছে, কিন্তু তারা মুসলিমদের নেতা হয়ে মুসলিমদের ভাষায় কথা বলছে, মুসলিমদের ভাষায় কথা বলছে, ইসলামের ভাষায় কথা বলছে, সুতরাং তারা মুসলিম। যতক্ষণ পর্যন্ত কুফরি পর্যন্ত না পৌঁছবে, ইন্দাকুম আলাইহি মিন আল্লাহ বুরহান, যার সুস্পষ্ট দলিল প্রমাণ আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসে আছে যে এমন কথা বলছে, যেটি স্পষ্ট কুফরি। আরেকটি হাদিস রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ পড়তে থাকবে, মা আকামু ফিকুম সালাহ, নামাজ কায়েম করতে থাকবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ ঘোষণা করবে না। সুতরাং নেতা, মুসলিম নেতা দুই রকম হতে পারে, এক হচ্ছে সৎ নেতার আনুগত্য করতে হবে, এই ব্যাপারে দ্বিমত নেই কারো। যারা বিদ্রোহ ঘোষণা করছে আজকাল তাদেরও দ্বিমত নেই। আরেক শ্রেণীর নেতা হচ্ছে মুসলিম সমাজে, তারা হচ্ছে ফাসেক নেতা, মানে এমন নেতা যারা মুসলিম হওয়া সত্ত্বেও কিছু পাপের কাজ করছে, ব্যক্তি জীবনে হোক বা আইন কানুনের ক্ষেত্রে হোক, বিচার ব্যবস্থার ক্ষেত্রে হোক, পাপের কাজ করছে, কিন্তু তা সেই ভ্রান্ত পাপগুলিতে বিশ্বাসী নাই, এগুলোই করতে হবে, এটি হচ্ছে আমাদের ধর্ম বা আমাদের রাষ্ট্রীয় আইন না। তারা বলছে যে আমরা পারছি না কোরআনের আইন চালু করতে, ইসলামিক আইন চালু করতে, সুতরাং আমরা কি করব, পারছি না আমরা। তাহলে তারা মুসলমান, তাদেরকে বলবো ফাসেক, তারাকে বলবো ফাসেক। ফাসেক নেতাদেরও আনুগত্য করা ফরজ, ফাসেক নেতাদেরও আনুগত্য করা ফরজ। তৃতীয় শ্রেণীর নেতা হচ্ছে কাফের, যারা স্পষ্ট কুফরি করেছে, তাদের আনুগত্য করা জায়েজ নয়, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যদি এইরকম অবস্থা থাকে যে আমাদের কাছে এইরকম ক্ষমতা আছে যে স্পষ্ট কুফরিতে যারা আছে তাদেরকে, তাদের মূল উৎপাটন করতে পারবো, তাদেরকে সরিয়ে দিতে পারবো এবং সৎ নেতৃত্ব নিয়ে আসতে পারবো, তাহলে আর না হলে নয়, না হলে নয়। তাহলে বোঝা গেল যে এমনকি যদি বলে যে দেখো কোরআন কোরআন করবে না, নামাজ নামাজ করবে না, ওইসব চলবে না আমার দেশে, এখন আমাদের দেশে সমাজতন্ত্র চলবে, আমার দেশে অমুক তন্ত্র চলবে, এইসব কথাও যদি বলে, আর ওইসব চলবে না কারণ ওইসব আগের যুগের কথা, পচাসরা কথা, ইসলামের কথা, দিনের কথা, কোরআনের কথা, পচাসরা কথা, এইরকম কথাও যদি বলে আর আমাদের কাছে ক্ষমতা না থাকে, এই ক্ষমতা নিয়ে তাদের মোকাবেলা করতে পারবো না, বরং হতাহত বেশি হবে, ক্ষয়ক্ষতি বেশি হবে, তাহলে তাদের বিরুদ্ধে বেরিয়ে পড়া জায়েজ নাই। জি, কারণ মুসলিমদের রক্তের হেফাজত করা, এটি হচ্ছে সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য। সুতরাং মুসলিমদের রক্তের হেফাজত, মুসলিমের জানমালের হেফাজত, মুসলিমের মান ইজ্জতের হেফাজত, মুসলিমদের বাড়িঘরের হেফাজত কিছু আছে, তার কথা চিন্তা করতে হবে। জি, তো আবার ফিরে আসি লেখকের কথার দিকে। তিনি বলছেন যে জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ ছিল, ইন্না মুখালাফাতা ওয়ালিয়াল আমরি ওয়া আদামিল ইনকিয়াদ লাহু ফাদিলাহ, রাষ্ট্রীয় ক্ষমতার যারা মালিক তাদের বিরোধিতা করা এবং তাদের আনুগত্য না করা, এটিকে সম্মানের কাজ মনে করত জাহিলি যুগের মুশরিকরা। ওয়াসামআ ওয়া তাআতা লাহু যুল্লুন ওয়া মাহানা, এবং নেতাদের কথা শোনা, মালিকের আনুগত্য করা, কথা মেনে চলা, আদেশ করলো ঠিক আছে পালন করছি, যাচ্ছি, করছি, এই কথা বলাকে তারা মনে করতো যে এটি হচ্ছে আমাদের জন্য লাঞ্ছনা, জিল্লত লাঞ্ছনা, ওয়া মহানা, এটি হচ্ছে আমাদের জন্য অপমানজনক ব্যাপার। ফাখালাফাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের ভ্রান্ত মতবাদের কি করলেন, বা তাদের জাহিলি যুগের লোকদের বিরোধিতা করলেন, বুঝলেন না এটা চলবে না, যারা ক্ষমতায় আছে তাদের আনুগত্য করতে হবে আর তাদের কথা শুনতে হবে, মানতে হবে, আর তাদের বিরোধিতা করা হারাম। ওয়া আমারা বিসসামি ওয়া তাআ, আদেশ করলেন যে তাদের কথা শোনো, ওয়া তাআ, তাদের কথা মানো, লাহুম ওয়ান নাসিহা, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হও, শুভকামনা করো, যারা নেতা তাদের হিতাকাঙ্ক্ষী হও। ইঙ্গিত করা হয়েছে বহু হাদিসের দিকে, তার মধ্যে একটি হাদিস রয়েছে, এর আগে শুনিয়েছিলাম হাদিসটি, আর দিনুন নাসিহা, দিন ধর্ম হচ্ছে কিসের নাম, শুভকামনার নাম, বুখারী মুসলিমের হাদিস, দিন হচ্ছে কিসের নাম, শুভকামনা করার নাম, নাসিহাত, খালেস অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। কার জন্য? সাহাবারা জিজ্ঞাসা, লিমান, লিল্লাহ, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, আল্লাহর জন্য শুভকামনা করবেন, ওলিকিত, আল্লাহর কিতাবের শুভকামনা করবে, ওলি রাসূল, আল্লাহ রাসূলের জন্য শুভকামনা করবে, তিন হইল, আর ওলি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের শুভকামনা করবে, চার নম্বর, পাঁচ নম্বর ওলি আম্মাত, জনসাধারণের শুভকামনা করবে। তাহলে মুসলিম নেতাদের শুভকামনা হচ্ছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করা, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না করেছে, তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাদেরকে হিদায়াত করো, তাদেরকে সঠিক পথের উপরে রাখো, তাদেরকে নেক আমলে তৌফিক দান করো, তাদেরকে দেশের জন্য কল্যাণমূলক কাজ করার তৌফিক দাও, তাদের ইসলামের খেদমত করার তৌফিক দাও, আল্লাহ তাদের ক্ষমতাকে মজবুত করো, ইত্যাদি, তাদেরকে সুমতি দান করো, ভালো দোয়া করা, এগুলি হচ্ছে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। ওয়া গাল্লাযা ফি যালিকা ওয়া আবদা ওয়া আআদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে কঠোর বাণী উচ্চারণ করলেন যে খবরদার, তোমরা নেতার বিরোধিতা করবে না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত, আবদা মানে শুরু, আদা মানে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত আনুগত্যের আদেশ করলেন, সমস্ত ক্ষেত্রে আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত না ফরমানি না করেছে, গুনাহার কাজ না করেছে, গুনাহার কাজ বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে আনুগত্য করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আদেশ করলেন। এমনকি আরেকটি হাদিস আছে, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো নেতাদের কথা, ওয়া আতিউ আর আনুগত্য করো, ওয়ালাউ উম্মিরা আলাইকুম আব্দুন হাবশি, যদিও তোমাদের আমির বানানো হয়, গভর্নর, হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, এমপি হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, কে, আব্দুন হাবশি, কালো গোলাম, দেশের মালিক হয়ে গেছে, কালো গোলাম, আফ্রিকান গোলাম এসে বাংলাদেশের মালিক হয়ে গেছে, সামান্য পাকিস্তানি নেতাদেরকে রাখতে পারলাম না, আফ্রিকার নেতা, হ্যাঁ ঠিক না, তো যাই হোক, কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়ালাউ আব্দুন হাবশি, হাবাসা দেশের আফ্রিকার যদি গোলাম এসে তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়, তবুও তাদের কথা শোন না, দেখতে কুৎসিত, কালো মানে দেখতে ভালো নয়, আর আফ্রিকান হাবশি মানে দেখতে ভালো না, এইরকম যদি হয় তবু শোন, অযোগ্য, আর কত যোগ্য যোগ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় আল্লামা শাইখুল হাদিস আছে, সব বাদ দিয়ে নেতা বানানো হয়েছে ওই জাহেল মূর্খটাকে, অকার মূর্খ, ক্লাস ৫ পাস আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, তারপরে কি করতে হবে, আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না করেছে, মনে রাখুন। তারপর লেখক বলছেন ওয়াহাজিল মাসাইলুস সালাস, এই তিনটি মতবাদ, তিনটি মতবাদ, তিনটি মতবাদ এতক্ষণ পর্যন্ত পড়া হয়েছে তাই না, কার মনে আছে এই তিনটি মতবাদ, তিনটি মতবাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বর্ণনা করেছেন, এবং তিনটি জাহিলি মতবাদের বিরোধিতা করে তার বিরোধী যেটি ভালো কাজ, সৎ কাজ, দিনের কাজ, সেটি করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে এমন আছেন যে তিনটি মতবাদ এতক্ষণ পর্যন্ত কয়েক সপ্তাহের মধ্যে পড়া হয়েছে, সংক্ষেপে তিনটি মতবাদ বলুন, বাস পয়েন্ট টু পয়েন্ট। প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, ঠিক, ওকে জি, আর শরীক করে সৎ লোকদেরকে, সৎ লোক মনে করেই তাদেরকে আল্লাহর শরীক করেছে, যারাই পূজা শুরু করেছে মূর্তি পূজাই করুক হিন্দুদের মতো, আর মক্কা মুশরিকদের মতো, আর কবর মাজার পূজাই করুক, সৎ মনে করে তাদের পূজা শুরু, তাদের সেজদা করা শুরু করেছে, তাদের কাছে গিয়ে প্রার্থনা করা শুরু করেছে, তাদের কবরে চাদর চড়ানো শুরু করেছে, তাদের কবরে গিয়ে খাসি মোরগ জবাই করা শুরু করেছে, বলিদান শুরু করেছে। তো এটি হচ্ছে জাহিলি যুগের ভ্রান্ত এক মতবাদ, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, আল্লাহর সাথে অন্যকে শরীক করা, এক। দুই নম্বর, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এবং পার্থিব ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই কি করা, অনৈক্য, হ্যাঁ ঐক্য না হওয়া, জি, অনৈক্য, লড়াই, ঝগড়া, দ্বন্দ্ব, মতানৈক্য সৃষ্টি করা, কোনো আপোষ নেই, কলহ, বিবাদ, এটি ছিল জাহিলি যুগের চরিত্র। এক গোত্রে অন্য গোত্রের সাথে কোনো মিল মহব্বত ছিল না, যুগ যুগ ধরে তারা লড়াই আর মারামারি কাটাকাটি করতে থাকতো। ইসলামে কি শিক্ষা দেওয়া হয়েছে, ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ রজুকে মজবুত করে ধারণ করো, ওয়ালা তাফারাক, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, ধর্মীয় ক্ষেত্র বিচ্ছিন্নতা সৃষ্টি করো, এত মজহাব আর এত তরিকত তৈরি করিও না, হ্যাঁ, আর এত পীর পীরের মুরিদ হইও না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর দুনিয়ার ক্ষেত্রেও তোমরা এত বিরোধ সৃষ্টি করে না, এতগুলি রাজনৈতিক দল সৃষ্টি করে দেশকে দুর্বল করে দিও না, দেশকে দুর্বল করে দিও না, নিজের শক্তিকে দুর্বল করে দিও না, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে নেতার, একজন নেতার সবাই মিলে সমস্ত মুসলিম দেশের আনুগত্য করো, আর ধর্মীয় ক্ষেত্রে একমাত্র কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করা, দ্বিতীয় মতবাদ ছিল এটি। জাহিলি যুগের মতবাদ ছিল অনৈক্য, ইসলাম নিয়ে আসলো ঐক্য, আর জাহিলি যুগের প্রথম মতবাদ ছিল শিরিক করা আল্লাহর সাথে, ইসলাম নিয়ে আসলো তাওহীদ, জি, শিরিক ছিল জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ, ইসলাম নিয়ে আসলো আল্লাহর একত্ব তাওহীদ, জি, জাহিলি যুগের মতবাদ ছিল তাফরিক, বিচ্ছিন্নতা, অনৈক্য, ইসলাম নিয়ে আসলো ঐক্য, নিয়ে আসলো আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করা। তৃতীয় মতবাদ যা আজকের দর্শ, তা হচ্ছে নেতার বিরোধিতা করাকে তারা খুব বাহাদুরি মনে করত, ইসলাম বলছে না এটি বাহাদুরি না, এটি হচ্ছে অশান্তি সৃষ্টি করা, ফাসাদ ছিল আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা, বরং কি করবে তোমরা, নেতার আনুগত্য করবে, জি, আল্লাহ রাব্বুল আলামিন নেতার আনুগত্য ফরজ করেছেন। বলছেন ওয়া হাযিহিল মাসাইলুস সালাস হিয়া আল্লাতি জামা বাইনাহা ফিমা সাহা আনহু ফিস সহিহ, এই তিনটি মতবাদকে একত্রিত বর্ণনা করা হয়েছে সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যা প্রমাণিত, ফিমা সাহা আনহু, যা সহি সূত্রে প্রমাণিত নবী সাল্লাম থেকে, ফিস সহিহ, সহি বুখারীতে, বুখারী শরীফে, বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত ব্যাপক কথা বলার তৌফিক দিয়েছেন, যে তিনটি মতবাদকে মাত্র তিনটি কথাই ঢুকিয়ে দিয়েছেন, বিরাট সমুদ্রের পানি, বিশাল সমুদ্রের পানিকে যদি একটা কূপে ঢুকিয়ে দাও, এইরকম ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহু আকবার, তিনটি মতবাদে, তিনটি মতবাদের কারণে আজকে সারা বিশ্বের মুসলিম কত অশান্তিতে ভুগছে, কত অশান্তিতে, শিরকের কারণে অশান্তি, তৌহিদ গেছে, এদের শিরক শুরু করেছে, কবর মাজার পূজা, তার কারণে অশান্তি। আর ঐক্য নেই, বিরোধ আপোষের লড়াই দ্বন্দ্ব তরিকত আর কত রকমের যে মজহাব আর ফিরকাবাজি, যার কারণে দুর্বল হয়ে পড়েছে মুসলিম জাতি। আর আনুগত্য নেই, সেই জন্য অশান্তি মুসলিম দেশে, কলহ বিবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু কাল ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের ক্ষেত্রে তিনটি কাজ পছন্দ করেন। আল্লাহ তোমাদের জন্য তিনটি কাজ কি করেন, পছন্দ করেন, ইয়ারদা, তিনটি কাজের উপর আল্লাহ রাজি হন অর্থাৎ পছন্দ করেন। প্রথম কাজ হচ্ছে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, একমাত্র তার ইবাদত বন্দেগী করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না, কোনো কাউকেই শরীক করবে না, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। দ্বিতীয় হচ্ছে ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে কি করবে, মজবুত করে ধারণ করবে, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, ধর্মের ক্ষেত্রেও নয় আর দুনিয়ার ক্ষেত্রেও নয়। দুনিয়ার ক্ষেত্রে পারিবারিক কাঠামোর ক্ষেত্রে বলি একটি উদাহরণ দিয়ে, আপনারা পাঁচ ভাই যদি মিলেমিশে না থাকতে পারেন, পাঁচ ভাই পাঁচ জায়গায় পাঁচ রকমের মত, পাঁচ রকমের মত, আর আপোষে কোনো মিল মহব্বত নেই, কোনো উন্নতি হবে সেই পরিবারের, কোনো উন্নতি হবে না। কিন্তু পাঁচ ভাই যদি পাঁচশো টাকা করেও পান, আপনি পাঁচশো টাকা করে পাঁচ পাঁচে পঁচিশশো রিয়াল পাচ্ছেন, আর এত মেল মহব্বত আছে, সবাই মিলে যৌথ ভাবে কাজ করছেন, তাহলে এই পঁচিশশো রিয়াল দিয়ে মান্থলি যদি পাঠান তো বিরাট একটা কিছু করতে পারবেন। দেখা গেল এক দুই বছর মধ্যে অনেক কিছু আপনার করতে পারছেন, দুনিয়ার উন্নতি করতে পেরেছেন। আর পাঁচ জনের যদি দ্বন্দ্ব আপোষে হিংসা আর শত্রুতা, তাহলে কিছু তো করতে পারবেনই না, বরং এক ভাই যদি করতে যায় আর এক ভাই তার শত্রুতা করবে, না ওকে কেন দেবে, ওর চাইতে আমি বেশি দেবো, আমাকে দেবো। আপোষের লড়াইয়ের কারণে অন্যরা সুবিধা ভোগ করবে আর আপনারা সব বরবাদ হয়ে যাবেন, কত ক্ষতি তাহলে বিচ্ছিন্নতার। তো দুই নম্বর হয়ে গেল, তাই না? ও আনতানা সাহু মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম। আর তৃতীয় বিষয় যেটি আল্লাহ পছন্দ করেন তোমাদের ক্ষেত্রে, তা হচ্ছে যে তোমরা যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছেন, মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম, তোমাদের নেতৃত্ব যাদেরকে আল্লাহ দান করেছেন, তাদের তোমরা শুভ কামনা করবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের নসিহাত করবে। ও আনতানা সাহু, এই হিতাকাঙ্ক্ষীর আরেকটি অন্তর্ভুক্ত একটা দোয়া বললাম, দোয়া তাদের জন্য তৌফিকের দোয়া, তাদের জন্য হেদায়েতের দোয়া, তাদের আল্লাহ সৎপথে রাখো এইসব দোয়া, তাদেরকে শক্তিশালী করো এইসব দোয়া, তার সাথে সাথে তাদের আনুগত্য করা, আনুগত্য এক নম্বরে, দুই নম্বরে তাদের জন্য দোয়া করা। আর নসিহত বা শুভকামনার অন্তর্ভুক্ত হচ্ছে যে ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। কিন্তু নেতাদের অন্যায় কাজে বাধা দেওয়ার তরিকা এই নয় যে মিছিল করবেন, এটা ইসলামিক তরিকা নয়। আর মিছিল করে ইনকলাব জিন্দাবাদ, এই সরকারকে রাখছি না, রাখবো না, রাখছি না, রাখবো না, এই সরকার এই করে সেই করে, এই করে সেই করে, বা জলসা করবেন, মহফিল করবেন, অনুষ্ঠান করবেন, হ্যাঁ গ্যাদারিং, আর তারপরে বলবেন যে এই সরকারের ত্রুটি জানেন, এই সরকার এই চুরি করে, এই সরকার এই করে, এই সরকার আত্মসাত করে, এই সরকার এই করে, এই সরকার এই করে, যেগুলি রাজনৈতিক বক্তব্য, ঠিক না? এটি ইসলামিক তরিকা নয়। ইসলামিক তরিকা তাহলে নসিহতের আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে যে তাদেরকে যারা লিখিতভাবে পৌঁছাতে পারবেন, লিখিতভাবে নসিহত পৌঁছাবেন যে আল্লাহকে ভয় করুন, পরকালকে চিন্তা করুন, এবং দেশবাসীর হিতাকাঙ্ক্ষী হন, দেশবাসীর কল্যাণ কামনা করুন, দেশবাসীর স্বার্থে কাজ করুন, হ্যাঁ বৃহৎ স্বার্থে কাজ করুন, ভালো উপদেশ লিখে পাঠান সরকারকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন। আর যারা সরাসরি গিয়ে বলতে পারবেন, তারা সরাসরি মজলিসে গিয়ে তাদের অনুষ্ঠানে নির্জনে গিয়ে মালিককে, রাষ্ট্রপতিকে বলবে, প্রধানমন্ত্রীকে বলবে যে আল্লাহ আপনাদেরকে শক্তি দিয়েছেন, এই শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে, সুতরাং আপনারা ভালো কাজ করার চেষ্টা করুন, সৎ কাজকে আগে বাড়ান, অসৎ কাজগুলিকে নির্মূল করুন ইত্যাদি। এইভাবে যারা সরাসরি বলতে পারবে সরাসরি বলবে, যারা সরাসরি বলতে পারবে না তারা লিখিতভাবে পৌঁছাবে, অথবা যাদের মাধ্যমে সরাসরি পৌঁছানো যায় তাদের মাধ্যমে পৌঁছাবে। জনসাধারণ সরাসরি তো মালিকদের কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু হয়তো দেশের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, বড় বড় আলমা ইকরাম রয়েছে, তারা ওই মালিকদের সাথে, রাষ্ট্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করে, হ্যাঁ কারণ তাদের মুখাপেক্ষী, তাদের পরামর্শ নিতে হয়, তাদের সাথে মাঝে মাঝে তাদেরকে বৈঠক করতে, কথা বলতে হয়, তাদেরকে বলবে দেখেন আপনি তো এত বড় আলেম, এত বড় শায়খুল হাদিস, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, সেই মালিকদের সাথে আপনার বসারও সুযোগ হয়, সুতরাং আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবগুলি, এই ভালো কাজের প্রস্তাবগুলি সরকারের কাছে পৌঁছে দেবেন, এই অন্যায় কাজগুলি দেশে হচ্ছে এই সম্পর্কে জানিয়ে দেবেন যে এগুলি কাজ জনসাধারণ পছন্দ করে না, সুতরাং আল্লাহর হস্তে, আল্লাহও পছন্দ করেন না, তার রসুল নিষেধ করেছেন, এবং জনসাধারণ এগুলিকে কবুল করতে চায় না, এগুলিকে আপনারা দূরে সরান। এইভাবে নসিহত পৌঁছাতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছে, ভালো করে শুনুন। আর বিরাট মজলিস করে, জলসা করে, ওয়াজ মাহফিলে, অথবা সভা, রাজনৈতিক সভা, অথবা জুমার খুতবাতি ধরেন, জুমার খুতবায় আর ঈদের খুতবায়, এই যে সরকার আছে, এই জালিম সরকার, এই আল্লাহ করুক এই জালিম সরকারের পতন হোক, ধ্বংস হোক এই জালিম সরকার, না, এগুলি ইসলামিক তরিকা নয়, এগুলি ইসলামিক তরিকা নয় যে আপনি জুমার মেম্বারকে আর ঈদের মেম্বারকে বা কোন সভাকে আপনি ব্যবহার করবেন, এর মাধ্যমে সংশোধন হয় না। এই জন্য নয় ইসলামিক তরিকা, এর মাধ্যমে সংশোধন হয় না। সংশোধন হয়, সংশোধন হবে না, দেখবে কে খুতবা দিয়েছে আমাদের বিরুদ্ধে, রে কে খুতবা দিয়েছে, ধরে নিয়ে পুলিশ বাহিনী পাঠিয়ে দিল যে এই লোকটা বেশি হোমড়া চুমড়া আছে, একে ধরার জন্য 10 জন পুলিশ পাঠিয়ে হবে না, 50 জন 100 জন দারোগা পুলিশ পাঠিয়ে হবে না, এদেরকে যেন র‍্যাব পাঠাইতে হবে, কে রে এ আমাদের বিরুদ্ধে, আচ্ছা ঠিক আছে একে ফাঁসিতে চড়া, ফাঁসিতে চড়া, বুঝেছেন, সৈয়দ কুতুবকে ফাঁসিতে চড়াইল। এভাবে মিশরের, সিরিয়ার হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে, ইসলামিক চিন্তাবিদদেরকে এই জালেম সরকারগুলি ফাঁসিতে এই জন্য এইভাবেই চড়াইল। তো এতে লাভ কিছু হয়নি, লস হয়েছে উম্মতে মুসলিমার, মুসলিম জাতির লস হয়েছে, লস করবে না, লাভ করার চেষ্টা করতে হবে। আর তারপরে দেখলেন যে তাদেরকে চিঠি লিখলাম, তাতেও সংশোধন হলো না, বড় বড় আলেমদেরকে দিয়ে বললাম, তাতে সংশোধন হলো না, দেশের বড় বড় গণ্যমান্য আলেম, আল্লাহ আল্লাহ নেক লোকেরা, তারা রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, তাদেরকে মেমোরান্ডাম দিল, এই করলো সে করলো, তাদেরকে স্মারকলিপি পৌঁছালো, তারপরে সংশোধন হলো না, আপনি বাড়ি হয়ে গেলেন, আল্লাহর কাছে আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন, কাল কিয়ামতে আপনাকে আর জবাবদাহি করতে হবে না, আপনার দেশে যে আলেমরা তাদের নসিহত উপদেশ দিয়ে দিল তাদেরকে আর জবাবদাহি করতে হবে, জবাবদাহি করতে হবে ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যারা যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন তাদের তোমরা শুভকামনা করবে, শুভকামনা হচ্ছে তাদের আনুগত্য করা, বিরোধিতা না করা, শুধু শুভকামনা হচ্ছে তাদের জন্য তৌফিকের দোয়া করা, হেদায়তের দোয়া করা, আল্লাহ সৎ লোকদেরকে নেতৃত্ব দাও আর সৎ লোকদেরকে শক্তিশালী করো, এভাবে দোয়া করা। আর শুভকামনার অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে ভালো পরামর্শ দেওয়া, ভালো প্রস্তাব পাঠানো, এবং অন্যায় কাজ সম্পর্কে তাদেরকে সজাগ করা, পরকাল স্মরণ করিয়ে দেওয়া। অত্যন্ত মূল্যবান কথা এই কথাটিতে বলেছেন। মানব জাতির ইতিহাসে তাদের ধর্মের ব্যাপারে অথবা তাদের পার্থিব ব্যাপারে যে কোনো ডিস্টার্ব হয়েছে, গোলযোগ সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার মূলত কারণ এই তিনটি ক্ষেত্রে কি করা, তিনটি ক্ষেত্রে দুর্বলতা, অথবা তিনটির কোন একটি ক্ষেত্রে দুর্বলতা যখন দেখা দিয়েছে তখন এই রকমের গোলযোগ সৃষ্টি হয়েছে, ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে মানব জাতির ইতিহাসে। শিরক যখন এসছে তখন তাওহীদ গেছে, ইসলাম গেছে, ধর্ম গেছে, নামাজ রোজা হজ যাকাত করেও আর মুক্তি পাওয়ার কোন উপায় নেই, শান্তির কোন উপায় নেই, আল্লাহর গজব তখন নেমে এসেছে। মোগলদের ইতিহাস তুলে দেখুন, মোগলরা যখন কবর মাজার পূজায় এত মেতে উঠলো, নিজের স্ত্রীর জন্য, স্ত্রীর কবর উপর তাজমহল, আর সমস্ত ধন দৌলত, সারা দেশের সমস্ত ধন দৌলতকে, সোনাকে লুটি দিল ওখানে, আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করলেন না। আকবরের মতো বেদিন বিধর্মী যখন ধর্মের খিচড়ি তৈরি করলো, হিন্দু ধর্ম থেকে কিছু নিল, বৌদ্ধ ধর্ম থেকে কিছু নিল, আর কিছু নিল ইসলাম থেকে, আর তার নাম দিল দিনে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরক কুফরিকে আর বরদাস্ত করলেন না। তো যত অশান্তি সৃষ্টি হয়েছে পৃথিবীতে তার মুখ্য কারণ এই তিনটি, যে তিনটি বিষয়, এই যে তিনটি বিষয় নিদর্শন, এই তিনটি বিষয়ের কোন একটিতে বা একাধিকে বা সবগুলিতে ডিস্টার্ব হওয়ার কারণে, যখনই তৌহিদ গিয়েছে, তৌহিদ হ্রাস পেয়েছে আর শিরক বিরাজ করেছে, তখন অশান্তি সৃষ্টি হয়েছে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, ধর্ম গেছে, ইমান গিয়েছে, ইসলাম গিয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে অশান্তি সৃষ্টি, আল্লাহর গজব এসেছে, কাফেররা হানা দিয়েছে এসে। আর যখন মুসলিম জাতিতে অনৈক্য দেখা দিয়েছে, ঐক্য শেষ হয়ে গেছে, অনৈক্য দেখা দিয়েছে, মুসলিম মুসলিমের লড়াই করছে, তখন কাফেররা সুযোগ নিয়েছে। স্পেনে যে আন্দালুসে যে মুসলিমদের রাজত্ব ছিল দীর্ঘ 500 বছরের বেশি, তা গিয়েছে শুধু তাদের অনৈক্যের কারণে। আপোসে মুসলিম নেতারা এমন লড়াই শুরু করলো যে দেখলো যে আমি ওই ওই মুসলিমকে দমন করার জন্য আমি একাই পারছি না, তখন খ্রিস্টানকে বললো যে আমার একটু সাহায্য করো না, আমার একটু সাহায্য করো, কারণ ও তো আমাকে থাকতে দিতে চাইছে না, তো ওকে দমন করার জন্য আমার সাহায্য করো। খ্রিস্টানরা দেখলো যে এই সুযোগ, এই সুযোগ, এরা তাপসে লড়াই করছে, এই সুযোগ সুযোগ, এরা সবাইকে শেষ করি, দিল সবাইকে শেষ করা, হাই রে সেই স্পেন, যে স্পেন আজ ইসলামের গন্ধ পর্যন্ত নাই, অথচ সেখানে ইউনিভার্সিটি পর্যন্ত, আজকে থেকে যদি 800 বছর আগে ইউনিভার্সিটি তৈরি হয়, 900 বছর আগে ইউনিভার্সিটি তৈরি, চিন্তা করতে পারে কত উন্নতি করেছিল মুসলিমরা সেখানে। কিন্তু মুসলিমদের অনৈক্যের কারণে, মুসলিমদের কলহ বিবাদের কারণে আর ঘরোয়া ঝগড়ার কারণে কাফেররা লুটপাট করে নিল, শুধু লুটপাট না, তাদের নারী পুরুষ শিশু সবকে হত্যা করলাম। তাদের করুন ইতিহাস লিখেছে যে যে কজন বেঁচে ছিল তারা খ্রিস্টান হয়ে বেঁচে ছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে বাঁচতে পারবে, আর যারা বলছেন আমরা খ্রিস্টান হতে পারবো না তাহলে মত বরণ করো, হয় জবাই না হয় খ্রিস্টান। কিসের কারণে? শুধু অনৈক্যের কারণে, এই দ্বিতীয় জাহিলি মতবাদ লিপ্ত হওয়ার কারণে, ইসলামের যে আল্লাহর আদেশ ওয়াতাসে বিহাবলিল্লাহ এটি ভুলে যাওয়ার কারণে এই আজাব এসছে। আর তৃতীয় হচ্ছে নেতাদের আনুগত্য, নেতাদের আনুগত্য না করলে, বললাম ইঙ্গিত করলাম মিশরের দিকে, ইঙ্গিত করলাম সিরিয়ার দিকে, বড় বড় আলেমদের ওপর আর বড় বড় ইসলামিক চিন্তাবিদ যারা দিনের বেশ কিছু খেদমত করেছে আর করছিল, তাদের আনুগত্য না করার কারণে নেতাদের, নেতারা ছিল ফাসেক, নেতারা ছিল জালিম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের আনুগত্য করা উচিত ছিল। বিরুদ্ধাচরণের কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হলো, আল্লাহু আকবার, সেই সব শাস্তির কথা বর্ণনা করা যাবে না, কত যে শাস্তি দিয়েছে তাদেরকে আর কিভাবে তাদের উপর নির্যাতন চলেছে। আজকে বাংলাদেশেও যা হলো, এই বিভ্রান্তির যারা শিকার হয়েছে এই দলগুলি, যারা জিহাদের নামে, অথচ জিহাদ নয়, জিহাদের নামে মুসলিম দেশে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, এসব করতে গিয়ে কি হলো, হ্যাঁ, নিজের তো জীবন নাশ করলো, প্রাণ নাশ করলো, শুধু নিজের না নিজের পরিবারটাকেও ধ্বংস করলো, আর নিজের দেশে যে মুসলিমরা স্বাধীনভাবে ইসলামের খেদমতে কাজ করছিল, মুসলিম বহু সংস্থা ইসলামের কাজ করছিল, সেগুলোকে এখন এই জালেম সরকারগুলি সন্দেহ নজরে দেখছে, সন্দেহ নজরে দেখছে যে হয় না হয় এখানে তো বাংলা ভাই নেই, এখানে বাংলা ভাইয়ের কোনো লোক তো ঢুকে নেই, এখানে তো অমুকের লোক কোনো ঢুকে নেই, এই নজরে দেখছে, যা এর পূর্বে দেখতো না। তাহলে লাভ করলো তারা এরকম খরুজ করে সরকারের বিরুদ্ধে বেরিয়ে বিদ্রোহ ঘোষণা করে, লাভ করলো? নিজেরও লাভ করতে পারলো না, ইসলামেরও লাভ করলো না, মুসলিমদেরও লাভ করলো না, জনসমাজেরও লাভ করলো না, দেশেরও লাভ করলো না, কোনো লাভ করতে পারেনি। ইসলামের এই পুরো ইতিহাস খুঁজে দেখুন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এসছে যদি জালেমও হয় তাদের বিরুদ্ধে বেরিয়ে যদি তাদের মূলোৎপাটন না করতে পারা যায়, এতটুকু ক্ষমতা না থাকে, তাহলে বেরিয়ে গিয়ে ক্ষতি ছাড়া কিছু লাভ নেই। সুতরাং ফাসেক জালেম রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া শরীয়ত সম্মত নয়, যদি স্পষ্ট কুফরি থাকে সেই ক্ষেত্রে বের হলেও তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও তাদেরকে সরাবেন, এর জন্য আপনাকে দেখতে হবে সত্যি আমাদের কাছে এতটুকু ক্ষমতা আছে, নেই চুপ থাকেন, নেই চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় চুপ থেকেছেন, বেলালকে মারা হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটুকু জবাব দিয়েছেন, তোমরা কেন মারছো হে ওমাইয়া, বেলালকে বেলার উপরে এই কেন জুলুম করছো, আবু জাহাল সোমাইয়াকে, আম্মারকে, ইয়াসেরকে, সোমাইয়ার ছেলে আম্মার, সোমাইয়ার স্বামী ইয়াসের, সবার উপরে জুলুম নির্যাতন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছিলেন যে অন্যায় কাজগুলি কেন তোমরা করছো, কেন এই কথা বলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, কি বলতেন এ সোমাইয়া আম্মার ইয়াসেরকে বলতেন সাবরান আলী ইয়াসের, ধৈর্য ধারণ করো হে ইয়াসেরের পরিবার, হে আসেরের পরিবারের লোকেরা তোমরা সাবরান ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদা কুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি। বলেননি আবু জাহালকে আবু লাহাবকে যে তোমরা জালেম বড়ই জুলুম করছে, এইরকম জুলুম করিও না, আল্লাহ একদিন বিচার করবে, কারণ এই কথা বললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করত, তারা এই কথা বলার ক্ষমতা ছিল না। তাহলে দ্বারা কি বুঝতে পারছেন যে কাফের সরকার হলো তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ইসলাম বলে না, জি মোরতাদ যদি হয়ে যায় তবুও তাদের তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বলে না, যতক্ষণ পর্যন্ত আপনার এই ক্ষমতা না হয়েছে যে আমরা সত্যি সৎ লোকদেরকে নিয়ে আসতে পারব। আর ফাসেক যদি হয় তাদের বিরুদ্ধে জায়েজে নয় কোনো মতে, বরং তাদের আনুগত্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের হেদায়তের জন্য, অথবা তাদের চাইতে সৎ নেতাদের জন্য আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা ওয়াকফি শাররা শিরারানা দোয়া করুন, আল্লাহ আমাদের মাঝে থেকে যারা ভালো মানুষ যারা সৎ মানুষ তাদেরকে তুমি নেতৃত্ব দান করো, আর অসৎ লোকদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো, আল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষ যারা তাদেরকে নেতৃত্ব দান করো, তাদেরকে মালিকানা দান করো, তাদেরকে আমাদের নেতা বানিয়ে দাও, এবং অসৎ লোকদের থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমাদের দুনিয়াকে আল্লাহ যেন সুন্দর করেন, আখিরাতকে যেন সুন্দর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।